السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. الحمد لله على قرآن الفضيل والتعامل أي كورسي أردت أن أمرا في ريسيتي أمرا ببنو سورة أبن آياتين جي بشيش فضيلات এবং আমল এটা আমরা আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন আমরা নামাজে পড়ে থাকি সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার পরে অন্যান্য সূরা বা আয়াত মিলিয়ে থাকি, এগুলোর কিছু আমল আমরা জানব। আমরা কোন সূরাগুলি কোন নামাজে পড়ব এবং বিশেষ করে সূরা ফাতিহার পরে কি ধরনের আমরা সূরা বা আয়াত মিলাব, এর সুন্নতি আমল কি আমরা জানব ইনশাআল্লাহ। আজকে যেটা আমাদের পড়ব সূরা সালাতের সূরা ফাতিহার পর সূরা মিলানোর পদ্ধতি। সালাতের সূরা ফাতিহা পাঠ করার পর অন্য সূরা বা আয়াত মিলানো সুন্নত ওয়াজিব নয়, সঠিক মতে সূরা মিলানো বা আয়াত মিলানো সুন্নত, যদিও আমাদের মাঝাবে এটা ওয়াজিব হানাফি মাঝাবে। একটি ছোট সূরা বা একটি বড় কিংবা ছোট তিনটি আয়াত মিলানো যথেষ্ট। একটা ছোট সূরা মিলানো বা একটি বড় সূরা মিলানো অথবা তিনটি একটি ছোট একটি বড় আয়াত অথবা তিনটি ছোট আয়াত মিলালেই যথেষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সূরা ফাতিহা পাঠের পরে একটু নীরব থাকতেন, এরপর অন্য সূরা বা আয়াত মিলাতেন। নামাজে আল্লাহ নবী আলাইহিসসালাম তিনটা নিরবতা পালন করতেন, দাঁড়ার অবস্থায় একটা তাকবীরে তাহরিমার পরে সালাম পাঠ করার জন্য, আরেকটা হল সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলানোর জন্য, আরেকটা হল সূরা ফাতিহার পরে সূরা মিলানোর শেষে রুকুতে যাওয়ার আগেও ছোট্ট একটা বিরতি নিতেন। এই তিনটা বিরতি শূন্য যা আমাদের যারা ইমাম তাদের করা প্রয়োজন আসলে এই শূন্যকে জীবিত করা যাতে করে আমরা সব পাই ইনশাআল্লাহ। তিনি কয়েকভাবে সূরা বা আয়াত মিলিয়েছেন বা সমর্থন করেছেন, প্রায় দশভাবে সূরা ফাতিহার পরে দশভাবে সূরা মিলানো আমরা সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারি। এক নম্বর, প্রতি রাকাতে পূর্ণ একটি সূরা পড়া, প্রতি রাকাতে পূর্ণ একটি সূরা মিলা, যেটা ইবনে নাসর ও তাহাবি শেষ সনদে বর্ণনা করেছেন। প্রতিটি রাকাতে আল্লাহ নবী সূরা মিলাতে বলতেন এবং বলতেন প্রতিটি রাকাতের হাত তোমরা দিয়ে দাও, অর্থাৎ পূর্ণ একটি করে সূরা পাঠ করো। দুই, একই সূরাকে ভাগ করে দুই রাকাতে পড়া, যেটি ইমাম আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন হাদিসটি বিশুদ্ধ হাদিস। একটি সূরাকে ভাগ করে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে পড়া, প্রথম রাকাতে একটু বেশি দ্বিতীয় রাকাতে একটু কম, এইভাবে ভাগ করে নিয়ে পড়া, এটা একটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিন, একই সূরাকে দুই রাকাতে পড়া, একটি সূরাকে রিপিট করা, প্রথম রাকাতে সূরা যারা পড়লেন বা জিলজা যেটা আমাদের দেশে বাজার যারা পড়লেন, প্রতি বোখারি এটা আবু দাউদ ও বাইহাকি সহিহ হাদিস। চার, একই রাকাতে দুই একাধিক নফল আয়াত রয়েছে, আর ইমাম বোখারি মুআল্লাক হিসাবে এবং তিরমিজি সহিহ হাদিস সহিহ সনদে বর্ণনা করে, তাহলে একই রাকাতে দুইটি করা। সূরা মিলাতে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে সূরা ফাতিহা করেন সূরা, এরপরে ইমাম করতেন আল্লাহ সর্বকৃত্তি সূরা পড়ে সমর্থন করেছেন। একটা ভিন্ন একটু ভিন্ন, এটা এক সাহাবি বলেছেন আল্লাহ নবী সেটাকে সমর্থন করেছেন, যেটা বোখারী মুসলিম হাদিস, এর আগেরটা যেটা হল সাত নম্বর
তুমি অন্য সময় ঠিক দাও, তোমাকে যে পাসওয়ার্ডটাকে আমি দিতে পারো, তুমি আগে ক্লিক করো, ক্লিক করলেই তুমি ওই যে পাসওয়ার্ডটা দিতে তুমি দিলে ঢুকতে পারবা।
তৃতীয় চতুর্থ রাখা অধিকাংশ সময় শিলার এবং মাঝে দেওয়া, আসলে এটা পদ্ধতি না, বেশ কিছু আমল এবং পদ্ধতি এবং নিয়ম ও সুন্নতি তরিকা। আমরা আশা করি যারা মনে করেন যে সুরা জোহরে এবং মা আসরের শেষের দুই রাখাতে সুরা মিলালে সহসেজদা করা ওয়াজিব হয়ে যায়, মোটেই সেটা ঠিক না, বরং রাসূলের আমলের সম্পূর্ণ বিপরীত কথা। তারপরে কেউ যদি মাসলা মানে মানে তার সঙ্গে তো আমাদের করার কিছু নেই। এরপরে আমরা আর একটা বিষয়ে যাব, সেটা হল এক রাকাতে এক ধরনের সুরায় পত্রে মিলানোর নিয়ম, মুফাসসাল সুরার মধ্য হতে একই সুরাগুলো একত্রে মিলাতেন। অর্থাৎ যখন নামাজ করতেন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে পাশাপাশি অর্থের আয়াতগুলো মিলাতেন, যেমন সুরা রহমান ও সুরা নাজম এক রাকাতে এবং সুরা কামার ও সুরা হাক্কা অন্য রাকাতে পড়তেন। সুরা রহমান সুরা নাজম প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে সুরা কামার সুরা হাক্কা পড়তেন। এক ধরনের ব্যারিং এর অর্থের যে সুরাগুলো সুরা তুর ও সুরা জারিয়াত এক রাকাতে এবং সুরা ওয়াকিয়া ও সুরা নূর অন্য রাকাতে এভাবে পড়তেন। তিন সুরা মাআরিফ ও সুরা নাজিয়াত এক রাকাতে এবং অন্য রাকাতে সুরা মুতাফিফিন ও সুরা আবাসা পড়তেন। চার সুরা মুদাচ্ছির ও সুরা মুজামিল এক রাকাতে এবং সুরা দাহার ও সুরা কিয়ামা অন্য রাকাতে পড়তেন। পাঁচ সুরা নাবা ও সুরা মুরসালাত এক রাকাতে এবং অন্য রাকাতে সুরা দুখান ও সুরা শামস পড়তেন। সবগুলি হাদিস দ্বারা প্রমাণিত, আপনাদের কাছে আমরা কোর্সে নোট দিয়েছি তার সবগুলি হাদিস নাম্বার দেওয়া হয়েছে, হাদিস উল্লেখ রয়েছে। ছয় আর কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি তিওয়ালি লম্বা সুরাগুলো হতে একত্রে মিলাতে, যেমন সুরা বাকারা নিসা আল ইমরান এক রাকাতে রাতের সালাতে পড়েছেন। তাহলে পাশাপাশি অর্থের সুরাগুলো আল্লাহ নবী আলাইহিস সালাম মিলিয়েছেন এবং মুফাসসাল তিন ভাগে ভাগ কোরআনে। একটা হল তিওয়ালি মুফাসসাল সুরা কাফ থেকে সুরা নাবা পর্যন্ত, এই হল তিওয়ালি মুফাসসাল মানে লম্বা মুফাসসাল মানে যেটা ঘন ঘন আয়াত যেগুলিতে রয়েছে ছোট ছোট আয়াত, বিশিষ্ট সুরাগুলিকে মুফাসসাল বলা হয়। ফসল মানে মানে একটার পরে একটা আয়াত বিচ্ছিন্ন বা একটার পরে কি মানে ছোট ছোট আয়াত দিয়ে যে সুরাগুলো একটার পর আরেকটার মধ্যে বিসমিল্লাহ দিয়ে কি করা হয়েছে, পার্থক্য করা হয়েছে। তাহলে তেওয়ারে মুফাসসাল সুরা কাফ থেকে মুরসালাত পর্যন্ত আনামা পর্যন্ত, আর আওসাতে মুফাসসাল মানে মধ্যম মানে যেটা মুফাসসাল সেটা সুরা নাবা থেকে সুরা দোহা, আর কেসারে মুফাসসাল ছোট ছোট মানে যেটা সুরা একেবারে সেগুলি সুরা পর্যন্ত। আল্লাহ নবী আলাইহিসসালাম বিভিন্নভাবে মুফাসসালাত সূরাগুলি পড়তেন, মুফাসসাল সূরাগুলি থেকে বিভিন্ন সূরা পড়ার সময় যা বলা সুন্নত, ইয়া ফরজ ফরজ ও নফল সালাত এবং বাইরে কোরআন পাঠকারীর জন্য বলা সুন্নত, ইয়া ফরজ ও নফল সালাতে এবং বাইরে কোরআন পাঠকারীর জন্য বলা সুন্নত। এর মধ্যে কিছু আছে যা সহি হাদিস দ্বারা সাব্যস্ত, আর কিছু সাব্যস্ত না। যা সাব্যস্ত সুরা কিয়ামাত আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, সুরা কিয়ামাত এই আয়াতটা পড়ার পরে সুবহানাকা ফাওয়ালা পড়া সুন্নত। আপনি যখন পড়বেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, নামাজে বা নামাজের বাইরে যিনি পাঠ করবেন যিনি শুনবেন তিনি না, সুবহানাকা ফাওয়ালা পড়া সুন্নত, পড়তে পারেন। সুরা আলা যখন করবেন সাব্বিহ রব্বিকাল আলা, তখন সুবহান রব্বিল আলা যিনি পাঠ করবেন কোরআন তিনি, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ইমাম সাহেব পড়ে উনিও সুবহান রব্বিল আলা বলেন, মুক্তাদিরা সকলেই একসঙ্গে এই সমস্যা বলেন, এটা হাদিসের আলোতে বোঝা যায় না, এখানে যিনি পড়বেন তিনি। সুরা রহমানে মাতুকা দিবান তারা শুনে নামাজের বাইরে হলে যদি নামাজের বাইরে কেউ সুরাটা পড়ে 31 বার কাবিয়া ইয়া দিবান যখন পড়বে তারা শুনবে তারা বলবে লাগা রব্বানা মুকাদ্দিব রব্বানা অস্বীকার করি না তোমার এই সকল প্রশংসা। এভাবে মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা শেষ যখন পড়তেন ফাসুলনা আলাল কওমিল কাফিরিন তখন পড়তেন আমিন, তখন তিনি আমিন পড়তেন বলে সাব্যস্ত আছে পড়তে পারে কেউ ফাসুলনা আলাল কওমিল কাফিরিন সূরা ব্যাপারে শেষের এআটি পড়ে তিনি আমিন বলতেন, সেটা আমরা বলতে পারি। এছাড়া সুরা তিন বা সুরা গাছিয়া বা অন্যান্য সুরা যেগুলো আছে এগুলি সাব্যস্ত না। যা সাব্যস্ত না সুরা মুসলাতে ফাবি আইনি হাদিস বাদন পড়ে আমান্না বিল্লাহ পড়া হাদিসটি দুর্বল, এটা গ্রহণযোগ্য না। সুরা মুসলাতে ফাবি আইনি হাদিস বাদন এরপরে আমান্না বিল্লাহ পড়ার হাদিস বিশুদ্ধ না, যিনি পাঠ করবেন তিনিও করতে পারবেন না। সূরা তিনের শেষে পড়ে বালাওয়ানা পড়াও হাদিসটি কি দুর্বল। সূরা রাসের শেষে হিসাবা পড়ে আল্লাহ হাসিব না হিসাব হাসিরা এটাও হাদিস সাব্যস্ত না, তবে তাসার মধ্যে পড়া যেতে পারে আল্লাহ হাসিব না হিসাব হাসিরা যেটা আল্লাহ নবী থেকে সাব্যস্ত আছে। সূরা জুমার শেষে আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানান তৈবান এভাবে পড়াও সাব্যস্ত না। তাহলে আমরা কিছু সূরা কিছু শব্দ শেষে বা পড়তে পড়ে কিছু দোয়া পড়া সাব্যস্ত আছে আর কিছু সাব্যস্ত না, সেটা আমরা কোরআনের আমলের ক্ষেত্রে আমরা সেটাকে যেটা সাব্যস্ত না আমল করবো না, যেটা সাব্যস্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাতে বিভিন্ন সূরা ও আয়াত পাঠের আমল আমরা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে পড়ব, এটা একটু মানে সময় লাগবে একটু লম্বা আছে। বিভিন্ন সালাতে বিভিন্ন বিশেষ সূরা পাঠ করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত এটা আমরা ইনশাআল্লাহ আগামী পাঠে আমরা আলোচনা করব। আল্লাহ নবীর ফরজ সালাতে কোন কোন নামাজগুলি কোন সূরাগুলি পড়তেন, ফরজ সালাত ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় এভাবে নফল নামাজে বেতর নামাজে সুন্নত নামাজে কোন কোন নামাজে কোন ধরনের সূরা পাঠ করতেন কোন সূরাগুলি পাঠ করতেন এটা আমাদের বিশেষ একটা কোরআনের আমলের অন্তর্ভুক্ত একটা পাঠ। আগামী মঙ্গলবার সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ টাইম 7টা এবং সৌদি টাইম 6টায় আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সাধারণত রেডিও এভারগ্রিন আমরা অনলাইনে লাইভ করে থাকি আর আমাদের দাওয়াত তাবলীগ রুমের বন্ধের জন্য এটা বিশেষ একটা কোর্স হচ্ছে, সবার জন্য দাওয়াত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সঠিক ফজিলত জেনে এবং তার আমল জেনে আমরা যেন নিজেরা নিজের পরিবার সমাজ আমাদের বন্ধু বান্ধব সকলকে আমল করাতে পারি কোরআনের আমলের নামে, নিয়ামুল কোরআনের নামে আমাদের সমাজে বহু জাল মিথ্যা প্রচলিত আছে যা রাসুলের নামে বা দিনের নামে বাড়ানোর চালানো সেগুলি থেকে আল্লাহ মুক্ত করুন, সঠিক জিনিসের আমল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কি বলে রুমের বন্ধের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যাই সাপু আপনার কারো প্রশ্ন আছে অনলাইনে? এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেছে কিনা আমি দেখতে পাচ্ছি না, কেউ প্রশ্ন করে নাই। জি আপনার কারো প্রশ্ন আছে? জি আয়েশা আপু মাইক নেন।
প্রথমত আমি জাস্ট আপনাকে একটু মানে মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষা বিষয়টা যেটা গত কোর্স আমরা করেছিলাম বয়স বৃদ্ধির আমল এটা আর কি, মানে যদিও আমরা আপনার সাথে ফলো করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষাটা হলে হয়তো আমরা ডিটেলস আর একটু বইটা পড়া হবে। অনেক বোনেরাই পরীক্ষা দিতে আগ্রহী যারা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু তারা আমার সাথে মানে যোগাযোগ করার কি যেটা পরীক্ষা কবে হবে আমি যেন তাদেরকে জানিয়ে দিই, তো তারা যেন এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারে। আর সেটা আমার প্রশ্ন হচ্ছে, আজকে দুইটা প্রশ্ন করবো ইনশাল্লাহ। একটি হচ্ছে, একজন আজকে জানতে চেয়েছিলেন যে কেউ যদি ফরজ গোসলের পরে মনে হলো যে সে নাকে পানি দেয় নাই বা কুলি করে নাই, তাহলে সেই ক্ষেত্রে তাকে আবার ফরজ গোসল করতে হবে কিনা? আর যে অনেক সময় ঠান্ডার কারণে বাংলাদেশে কেউ যদি অজুর যে ফরজ আছে চারটি সেটি যদি শুধু আদায় করে সুন্নতের মধ্যে, তাহলে সে কোনগুলি বাদ দিতে পারে? যেমন মুখ যদি ধুয়ে নেয় তাহলে কি কুলি করা এবং নাকে পানি দেওয়া জরুরি কিনা মুখ ধোয়ার সাথে? একইভাবে মাথা মাসে করার সাথে কান মাসে করা জরুরি কিনা? এই বিষয়টা সাহিত্য একটু আমাকে বলবেন। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে আমাদের বোন আয়েশা জিজ্ঞেস করছেন, প্রথমত আমরা বয়স বৃদ্ধির উপায় এই কোর্সটা পরীক্ষা দিতে চাই বোনরা, ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটা শেষ হলেই বাড়ির মধ্যে আমরা আপনাদের আসলে কোশ্চিনটা কিভাবে করব বা কিভাবে বিষয়টা নিয়ে এখনো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, ভালোবেসে করতে গিয়ে হচ্ছেই না যেটা আমি চাচ্ছি যেভাবে সেভাবে পারতেছি না, তবে আপনারা যেভাবে হোয়াটসঅ্যাপে চাচ্ছেন সেটা খুব সহজ, যে কোনো সময় নেওয়া যেতে পারে, সেটাই হয়তো করতে পারা যেতে পারে। বলার দুটা প্রশ্ন, ফরজ গোসল করার পরে সন্দেহ হল যে নাকে আর মুখে পানি দিয়েছে কিনা, সেক্ষেত্রে আবার তাকে গোসল করতে হবে কিনা? যদি বারবার এই ধরনের সন্দেহ পড়ে তাহলে করার দরকার, এটা অসা। আর দ্বিতীয়ত, যদি এরকম মাঝে মধ্যে হয় তাহলে আবার গোসল করে নেওয়া উচিত। আসলে নাক এবং মুখে পানি দেওয়ার ব্যাপারে বিষয়টা আমাদের একটু জানা দরকার। নাকের ভিতর এবং মুখের ভিতর, বাইরের অংশ শরীরের না ভিতরের অংশ, এই নিয়ে আমাদের দুইটা মত রয়েছে। যারা বলছে এটা বাইরের অংশ, আর গোসলের যেহেতু বাইরের অংশ ভিজাতে হবে এই জন্য নাক আর মুখে পানি দিতে হবে, এটাকে দুইটাকে গোসলের ফরজ মনে করা হয়। আর যারা বলছেন যে নাকের ভিতর এবং মুখের ভিতরটা বাইরের অংশ না ভিতরের অংশ, তারা বলছেন ভিজানোর প্রয়োজন নেই, সেটা না ভিজলেও গোসল হয়ে যাবে। আমাদের মত যেহেতু নাকের ভিতর এবং মুখের ভিতর এটা বাইরের অংশ, বাইরের অংশ, সেজন্য সেটা ধোয়ার মধ্যে এসে যায়। তাই ধরনের যা বারবার অসা হয় তার প্রয়োজন নেই, কিন্তু মাঝে মধ্যে এরকম যদি হয়, আসলে তো নিয়ম হলে উজু করে তারপরে গোসল করবে, উজু করলে তো নাকে মুখে পানি দিয়েই থাকে মানুষ। আমার মনে হয় এটা অসহায় হতে পারে, অসহায়তে কোন মনোনিবেশ করা যাবে না, বরং সেটা অ্যাভয়েড করাই ভালো। উজু ঠান্ডা আদায় করলে হবে কিনা? জি, ফরজগুলো আদায় করলেই উজু হয়ে যাবে। কেউ যদি মুখমণ্ডল ধরতে করে, হাত ধরতে করে কোণে পর্যন্ত আঙুলের মাথা থেকে এবং মাথা মাসে করে কান সহ আর পা দিয়ে নাই তখন পর্যন্ত সহ, তাহলে উজু হয়ে যাবে। কিন্তু সুন্নত গুলো ওই একই কথা আসবে যে নাকের ভিতর এবং মুখের ভিতর, শরীরের ভিতরের অংশ না বাইরের অংশ। যদি বাইরের অংশ হয় তাহলে মুখের বাইরের অংশ যেমন ধোয়া ফরজ, তাহলে নাকের ভিতর এবং মুখটা ধোয়া ফরজ। কান মাথার অংশ কান মাসে করতে হবে, না হলে মাথা মাসে হবে না, মাথা মাসে করা ফরজ। তাহলে বাকি থাকলো কি? কিছু তো বাকি থাকলো না। হয়তো একজন বারবার হাত না দিয়ে প্রথমে হয়তো মুখমণ্ডল ধুল, নাক মুখ নাকে এবং মুখে পানি দিয়ে, এরপরে হাত দিতে ধুল, এরপরে মাথা কান মাসে করলো, পা দিল। প্রথমে যে কিছু নাক মুখ ধোয়ার ব্যাপারটা বা হাত ধোয়ার ব্যাপারটা, এগুলোই হয়তো সুন্নতের বাদ পড়বে, বাকিগুলো চলে আসবে। এক্ষেত্রে যদি একটা কথা আমাদের মনে রাখতে হবে, অনেকে ঠান্ডার দিনে গোসলের ভয়ে ফজর নামাজই পড়ে না, গোসল না করতে পারলে বা রোগ হয়ে গেলে বা রোগ হয়ে যাবে। এর আগে আমরা পবিত্রতার কোর্সে আপনাদেরকে আলোচনা আমরা করিয়েছি যে তার মন যদি রোগ হয়ে যাওয়ার ভয় থাকে, অসুখ হয়ে যাওয়ার বা বেড়ে যাওয়ার বা ভালো হতে দেরি হবে বা প্রচন্ড ঠান্ডা শীত গরম করার ব্যবস্থা নেই অথবা গরম পানিতে গোসল করলেও অ্যালার্জি আছে ইত্যাদি, বা বিশেষ করে মহিলাদের চুল ভিজে গেলে সমস্যা হয় ইত্যাদি, তাহলে তাই মন করবে গোসলের জন্য হোক বা উজুর জন্য হোক। অনেকে জানেই না, খুব অবাক লাগে যে গোসলের জন্য তায়াম্মুম জায়েজ, মনে করে না গোসল তায়াম্মুম দিয়ে কেমনে গোসল হয়, গোসলের পূর্বে তো তায়াম্মুম দিয়ে কেমনে কাজ চলে, এটা আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতা। ইসলাম অনেক উদায় অনেক সহজ, মানুষের অবস্থা প্রেমিকের ইসলামের নিয়ম কারণ। কাজেই শুধু ফরজগুলো যদি আদায় করে বুঝুক, আর সেটা মুখমণ্ডল এর সাথে নাকের ভিতর ও মুখের ভিতর অধিকাংশ আমাদের মতে, আর দুই হাত মাথা কাজ সহ মাথার মাসে এবং তাকে সহ দুই পাতালে উজু হয়ে যাবে। বাকি সুন্দর না করলে সে নেকি থেকে বঞ্চিত হবে, তবে তার ফরজ আদা হলেই উজু হয়ে যাবে। ফাতেমা বোন মাইক চেয়েছেন, একটা আরেক বোন প্রশ্ন লিখেছেন, আমরা কি একটা আয়াত বার বার পড়ে রাতের নামাজ পড়তে পারি? জি, মাঝে মধ্যে আপনি করতে পারেন, রাসূলের একটা শূন্য। ফাতেমা জোহরা, সিজদা কোরআন তেলাওয়াত করা যায় না, কথাটা কি সঠিক? না হলে সিজদা কি কোরআনের দোয়া করা যাবে? আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন যে রুকু এবং সিজদা অবস্থায় আমাকে কোরআন প্রতিষ্ঠা করা হয়েছে, তবে যে সমস্ত দোয়া কোরআনি দোয়া যেগুলো সিজদার অবস্থায় পড়া যাবে, সে দোয়া নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেক্ষেত্রে দোয়াগুলো শুরুতে আল্লাহুম্মা বা আল্লাহুম্মা ইন্নি বা রব্বি রব্বি ফিরলি ইত্যাদি যোগ করা যেতে পারে, না করা যেতে পারে, যা আছে উল্লাহ তাই দোয়া করতে পারে। রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়া কুলি হিসাব, বা রব্বির হামুমা, এখানে আল্লাহ রব্বির হামুমা লাগালো বা লাগালো না, জায়েজ রয়েছে ইনশাআল্লাহ সঠিক মত, যদিও দ্বিতীয় মত রয়েছে না জায়েজের দোয়া নিয়ে তো পড়া যাবে না, সঠিক মত ইনশাআল্লাহ পড়া যাবে। ফাতেমা 123 বোন মাইক চেয়েছেন, প্লিজ মাইক নেন আপনার প্রশ্ন।
আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে একজন মানে একজন বোনের মা, তিনি হচ্ছে বিভিন্ন শিল্পী কাজে লিপ্ত আছে, এখন মানে ওই বোন চাচ্ছে যে তার মাকে দিয়ে হজ করানোর জন্য, যদি তিনি হজ করে আসেন তাহলে হয়তো তার মধ্যে যে শিল্পী যে বিষয়গুলো আছে এগুলো হয়তো দূর হয়ে যাবে। তো এই চিন্তাধারার কি তার মাকে হজ করানো যাবে কিনা, এটা আপু জানতে চাচ্ছেন যে হজ করালে উনি মনে করতেছেন যে হয়তো মা হয়তো এই ধরনের বিষয়গুলো যেগুলোর মধ্যে তার যে ভুল ধারণা আছে বা ইত্যাদি হয়তো দূর হবে হজ করে আসলে, এখন এই অবস্থায় কি তার জন্য হজ করা ঠিক হবে কিনা, এটা আপু জানতে চেয়েছেন। আসসালাম আলাইকুম।
ফাতেমা জানতে চেয়েছেন, যাওয়ার সময় আমি শুনতে পাই নাই, আয়েশা আপু যেভাবে বলেছেন শুনে, যে তার মা বিভিন্ন শিল্পী কাজে লিপ্ত আছেন, এই মুহূর্তে তাকে হজ করাতে চাচ্ছেন যাতে করে হজ করে উনি সঠিক আকীদা বুঝেন এবং ইমান বাড়ে, করা যাবে কিনা। যদি হজের সময় ভালো মোয়াল্লিম সাথে দিতে পারেন, সহি আকীদার মোয়াল্লিম, তাহলে দিবেন। বাকি যদি এমন মোয়াল্লিমের সঙ্গে পাঠান যে নিজেই শিরিক করে বিদাত করে তাহলে তো কোনো ফায়দা নেই, এজন্য আপনি সঠিক হজ কাফেলার মোয়াল্লিমের সাথে পাঠাবেন ইনশাআল্লাহ, এবং মোয়াল্লিমকে বলে দিবেন ব্যাপারগুলি বুঝিয়ে বলার জন্য, আশা করি যে কাজ হবে। বাকি হজে আসলো গেল আগের যেই আকীদা বরং এসে আরো বাতিল আকীদা, মদিনায় এসে রাসুলকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডেকে ডেকে আরো বড় শিরিক করে যাবে, এটা ওটা চুম্বে বরকতের জন্য আর শিরিক করে যাবে, তারও তো নষ্ট হয়ে যাবে, কোনো ফায়দা নেই। এই জন্য আপনি যেটা বললাম এমনটা যদি হয় কৌশল করে আপনি পাঠাতে পারবেন ইনশাআল্লাহ, আর আপনি এই মুহূর্তে তাকে দাওয়াত করতে থাকেন, দোয়া করতে থাকেন তার হেদায়েতের জন্য, আল্লাহ সবাইকে আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন এবং সেভাবে আমল করার এবং সেটা এই দাওয়াত তাবলীগ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের মতো এখানে শেষ করছি আমরা। সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকজন বলে প্রশ্ন ছিল বলতেন, জীবন
রহমতুল্লাহি ও বারকাতুহ। শাইখ, আমার যে প্রশ্নটা ছিল একজন জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে যে তিনি উমরা করেছেন, উমরা যখন করার জন্য তিনি মক্কা গিয়েছেন তখন তার পিরিয়ড শুরু হয়ে গেছে, মানে হায়েজ শুরু হয়ে গেছে, কিন্তু সেই বোনের জানা ছিল না যে হায়েজ অবস্থায় উমরা করা যাবে না, অর্থাৎ তাওয়াফ করা যাবে না। তো উনি হচ্ছে তাওয়াফ করে নিয়ে তারপরে সাই করে সবকিছু শেষ করে উমরা শেষ করে চলে আসছেন, অনেকদিন পরে উনি জানতে পেরেছেন যে হায়েজ অবস্থায় তাওয়াফ করা যায় না বা এভাবে উমরা করা যায় না। তো এখন উনি আমার কাছে জানতে পেরেছেন যে এভাবে উমরা করাটা কি উনার সঠিক হয়েছে, যেহেতু উনার জানা ছিল না, না জেনে উনি এটা করেছেন, তো ওনার উমরাটা হয়েছে কিনা এ ব্যাপারে সাইকে একটু বলবেন। জাযাকাল্লাহ খায়রান, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আয়েশা আপু এক বোনের প্রশ্ন করেছেন যে তিনি মক্কায় উমরা করার জন্য গিয়েছিলেন, কিন্তু পিরিয়ড শুরু হওয়ার পরে তিনি জানতেন না যে পিরিয়ডকালীন তওয়াফ করা যায় না। এই অবস্থায় তিনি তওয়াফ সাই ইত্যাদি করে উমরা করে ফিরেছেন। অনেকদিন পরে জানতে পেরেছেন যে এই অবস্থায় তওয়াফ করা জায়েজ নেই, তাহলে তার এটা উমরাটা হয়েছে কিনা। মক্কা পর্যন্ত পৌঁছতে পারলেন, মক্কা পর্যন্ত পৌঁছতে তো অনেক কিছু জানার ব্যাপার আছে, ঠিক না? আর মহিলাদের পিরিয়ডকালীন উমরা করা যায় না, তওয়াফ করা যায় না, এটা জানেন না, এটা বড় একটা অন্যায়, এটা বড় একটা অন্যায়। এটা আসলে এতটুক এই বর্তমান যুগে তো হওয়াটা মোটেই ঠিক না। অবশ্যই আপনি যখন উমরা আসেন, একটা বই পড়েন, একটা আলোচনা শুনেন, কাউকে জিজ্ঞেস করেন, এইভাবে আবেগ নিয়ে চলে আসে, এটা মোটেই ঠিক না। আর যদি এখন তো ধরে নিই যে তিনি হয়তো বিষয়টা খেয়াল করেন নাই, অজ্ঞতার কারণে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। তাছাড়া যদি কেউ এ ধরনের তওয়াফ বা উমরা বা হজে যান এবং পিরিয়ড শুরু হয় এবং তাকে ফিরে আসতে হবে লিমিটেড সময়ের মধ্যে, তাহলে প্রয়োজনে ওই অবস্থাতেই ব্যবস্থা গ্রহণ করে জরুরি অবস্থাতে তওয়াফ করে নেওয়া জায়েজ রয়েছে। যাই হোক, বোনকে বলব যে আপনি যেটা করেছেন এটা আল্লাহ রব্বুল ভালো জানেন, এই অজ্ঞতার কারণে তিনি মাফ করবেন না করবেন না, বাকি সম্ভব যদি হয় আবার অমরা করে নেওয়ার চেষ্টা করবেন, না পারলে আর কিছুই করেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। আর সময় নাই, ফাতেমা বলেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বৃহস্পতিবার আমাদের প্রোগ্রাম আছে, সেখানে প্রশ্ন করবেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি, আবার দোয়া করছি আমরা মজলিস বা আমাদের আলোচনা শেষের দোয়া। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।